ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
প্রতিবারের মতো এবারও সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি।
ঢাকা থেকে জহুরুল আলম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিদের ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু নির্মূল করা সম্ভব হয়নি।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
অবাঞ্ছিত ও বিপজ্জনক যাত্রীদের বিমানে উঠতে না দেবার জন্য আগাম তালিকা তৈরি করছে ভারত সরকার।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ইরাক বলেছে মসুলের পশ্চিমাঞ্চলে 100 বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর তারা তদন্ত করে দেখছে, কিন্তু তারা জোর দিয়ে বলছে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক কোয়ালিশনের বিমান হামলায় তা ঘটেছে। রবিবার এক ইরাকি বিবৃতিতে বলা হয়, ধ্বংস হয়ে যাওয়া এক ভবন থেকে 61 জনের দেহ উদ্ধার করা হয়। ইসলামিক স্টেট চরমপন্থীরা ভবনটিতে বোমা পেতে রেখেছিল। কোয়ালিশন বিমানের আঘাত লেগেছে ওই ভবনে, সেরকম কোনো চিহ্ন দেখা যায়নি, তবে কাছাকাছি একটি বিশাল ট্রাক বোমা পাওয়া যায়। এর আগে আমেরিকান কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে মসুল পুনরায় দখল করার লক্ষ্যে লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক কোয়ালিশন বিমান হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমান হামলায় 100 বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়। অবশ্য রবিবার কয়েকজন বেসামরিক ব্যক্তি বলেছেন ওই হামলায় একটি বিশাল ট্রাক বোমার বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট, তার ফলে কয়েকটি ভবনে হতাহতের জন্য তারাই দায়ী বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে মসুলে কি হয়েছে তা যাচাই করা খুব কঠিন হয়ে পড়েছে। ইরাকের সংসদের স্পিকার সালিম আল জাবুরি শনিবার এক টুইটার বার্তায় বেসামরিক লোকজনের মৃত্যুর খবর দিয়েছেন। তিনি কোয়ালিশন বাহিনীর প্রতি বেসামরিক লোকজনদের রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা বলেন। রাশিয়ায় হাজার হাজার মানুষ দেশের সর্বত্র প্রতিবাদ বিক্ষোভের জন্য রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রধানমন্ত্রী ডিমিত্রি মেডভেডেভের পদত্যাগ দাবি করে। বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি সমাবেশের ডাক দেন। সংবাদ মাধ্যমে বলা হয় নাভালনিকে গ্রেপ্তার করা হয় যখন তিনি এক সমাবেশে যাচ্ছিলেন। সংসদীয় নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগের পর 2011-2012 যে ব্যাপক বিক্ষোভ হয়, তারপর এই প্রতিবাদ বিক্ষোভই ছিল অসন্তোষ প্রকাশের সবচাইতে ব্যাপক সমন্বিত প্রতিবাদ বিক্ষোভ। নাভালনি এ মাসের গোড়াতে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশের পর বিক্ষোভের আহ্বান জানান। ওই রিপোর্টে মেডভেডেভের বিরুদ্ধে অলাভজনক সংগঠন ও নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ সংগ্রহের অভিযোগ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তাঁর স্বল্পকালীন মেয়াদে সবচেয়ে ব্যাপক পরাজয়ের পর এ সপ্তাহে আবার প্রস্তুত হচ্ছেন নতুন কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে। ট্রাম্প তার ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ওবামা কেয়ার স্বাস্থ্য বিমা আইন খারিজ করে দেবেন এবং তার পরিবর্তে নতুন আইন কার্যকর করবেন, সেই নির্বাচনী প্রতিশ্রুতি পুরোপুরি ব্যর্থ হয় যখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তা করতে ব্যর্থ হয়। শুক্রবার যখন এটা সুস্পষ্ট হয় যে ওই প্রস্তাবের জন্য যথেষ্ট রিপাবলিকান ভোট নেই, তখন প্রেসিডেন্ট বলেন তিনি খুব হতাশ হয়েছেন। তিনি বলেন, সত্যি কথা বলতে কি, আমি একটু অবাক হয়েছি, ওটি আমাদের হাতের মুঠোয় ছিল। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট এলাকায় শিববাড়ির জঙ্গি আস্তানায় কম হলেও দুজন নিহত হয়েছে বলে জানিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। ভেতরে আরও জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর ওই অভিযানের তৃতীয় দিন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন, দুইজন জঙ্গিকে দৌড়ানো অবস্থায় দেখে সেনা কমান্ডোরা ফায়ার করেছে এবং তারা পড়ে যাওয়ার পর একজন সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটায়। তিনি বলেছেন, জঙ্গিরা আস্তানাটির বিভিন্ন স্থানে আইইডি বিস্ফোরক স্থাপন করায় অভিযানটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিদের ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু নির্মূল করা সম্ভব হয়নি। এদিকে শুক্রবার সন্ধ্যায় জঙ্গি আস্তানার সন্নিকটে যে দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2 পুলিশ কর্মকর্তা সহ 6 এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2 র‍্যাব কর্মকর্তা এবং সাংবাদিক সহ 50 এ ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS। এদিকে পরপর কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের নিরাপদে থাকার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা ওয়েস্টমিনস্টার সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলামিক স্টেটের সরাসরি কোনো সম্পৃক্ততা খুঁজে পাননি। তারা মনে করেন ঘটনার আগে খালিদ মাসুদ IS এর সঙ্গে যোগাযোগ করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটিশ কাউন্টার টেরোরিজমের কর্মকর্তা নীল বাসু নিশ্চিত করে জানিয়েছেন খালিদ মাসুদ একাই এই হামলার সঙ্গে যুক্ত। 82 ওই হামলায় 4 নিহত হন। জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার প্রতিবেদনে।
স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা ওয়েস্টমিনস্টার সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলামিক স্টেটের সরাসরি কোনো সম্পৃক্ততা খুঁজে পাননি। তারা মনে করেন ঘটনার আগে খালিদ মাসুদ IS এর সঙ্গে যোগাযোগ করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। ব্রিটিশ কাউন্টার টেরোরিজমের কর্মকর্তা নীল বাসু নিশ্চিত করে জানিয়েছেন খালিদ মাসুদ একাই এই হামলার সঙ্গে যুক্ত। 82 এই হামলায় 4 নিহত হন। এখানে উল্লেখ করা যায় যে ঘটনার পরপরই IS এই জঙ্গি হামলার দায়িত্ব স্বীকার করে। IS জড়িত নয় এই যুক্তি হাজির করে কর্মকর্তারা বলছেন সাধারণত তারা ভিডিও চিত্র উপস্থাপন করে থাকে, এক্ষেত্রে তারা তা করেনি। যদিও ব্রিটিশ গোয়েন্দারা এখনো নির্দিষ্ট করে বলছেন না খালেদ মাসুদ কেন এই ঘটনা সংঘটিত করলেন। ওদিকে ওয়েস্টমিনস্টার হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক 11 মধ্যে 9 ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না তদন্তকারীরা এটাও জানিয়েছেন। তবে আটককৃত 2 মহিলাকে মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। নীল বাসু সাংবাদিকদের জানান আর কোনো হামলার পরিকল্পনা করা হয়েছে এর কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত সরকার অবাঞ্ছিত ও বিপজ্জনক যাত্রীদের বিমানে উঠতে না দেবার জন্য আগাম তালিকা তৈরি করছে, জানাচ্ছেন কলকাতা থেকে তার রিপোর্টে গৌতম গুপ্ত।
এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে গত সপ্তাহে জুতোপেটা করেছিলেন এক শিবসেনা দলের সাংসদ। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিপজ্জনক এবং অবাঞ্ছিত ব্যক্তিদের নো ফ্লাই তালিকা তৈরি করেছে সরকার। এদের বিমানেই উঠতে দেওয়া হবে না। পরিচয়পত্র কাজে লাগিয়ে এরা টিকিট কাটার চেষ্টা করলেই আটকে দেওয়া হবে এমনই ব্যবস্থা করছে তালিকা। তালিকায় থাকবে অতীতে আপত্তিকর আচরণে অভিযুক্ত ব্যক্তিরা, আত্মগোপনকারী অপরাধী, সন্ত্রাসের সন্দেহভাজনেরাও। 2001 আমেরিকায় এই রকম নো ফ্লাই তালিকাভুক্ত ছিলেন মাত্রই 16 সংখ্যাটা বাড়তে বাড়তে এখন 50,000 বলে জানা যাচ্ছে। এছাড়াও চীন, সিঙ্গাপুর, কানাডা ও মিশরের মতো দেশেও এই ধরনের তালিকা রয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স বা FIA ইতিমধ্যেই ওই অভিযুক্ত সাংসদকে আর বিমানে উঠতে দিতে নারাজ। এই তালিকা ক্রমশই দীর্ঘ হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 13 নিহত হয়েছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তার একটি রিপোর্টে।
চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন নিহত 13 পেশায় দিনমজুর। তারা কাজের সন্ধানে ঘটভটিতে করে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্য মোতাবেক 2016 বাংলাদেশে 4,312 সড়ক দুর্ঘটনায় অন্তত 6,065 নিহত এবং প্রায় 16,000 আহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
হংকং শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্যারি ল্যামকে নির্বাচিত করেছে। তিনি হবেন সেখানে প্রথম মহিলা যিনি ওই পদে অধিষ্ঠিত হলেন। ল্যামের এর আগে হংকং এর প্রধান প্রশাসনিক সচিব ছিলেন। চীন ও তার প্রার্থিত্ব সমর্থন করে। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের রাজ্য সিনসিনাটিতে কর্মকর্তারা বলেছেন, রবিবার অন্তত 15 জন গুলিবিদ্ধ হয় একটি জনাকীর্ণ নৈশ ক্লাবে। কর্তৃপক্ষ মনে করে যে ওই ঘটনায় হয়তো অন্তত 2 বন্দুকধারী সংশ্লিষ্ট ছিল। সহকারী পুলিশ প্রধান পল নিউডিগেট বলেছেন, ক্যামিও নাইট ক্লাবের পরিস্থিতি ছিল বিভৎস। তিনি টুইটার বার্তায় বলেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে ওই ঘটনা সন্ত্রাসী ঘটনা ছিল। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। আজ 26 মার্চ বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল 47তম স্বাধীনতা দিবস। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
মহান স্বাধীনতা দিবস, প্রতিবারের মতো এবারও সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিহগলে বেজে ওঠে করুণ সুর। এরপর সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, তিন বাহিনী প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কূটনৈতিকগণ ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা 47তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিভিন্ন স্থানে জঙ্গি মাথা চাড়া দিয়ে উঠছে।
47-এর চেতনা যারা বিশ্বাস করে তারা পাকিস্তানি ভাবধারা এবং তারাই এই জঙ্গিবাদ সাম্প্রদায়িক অপশক্তিকে মদত দিচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদকে মোকাবেলা করে মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়িত করাই প্রধান লক্ষ্য।
আমাদের একটাই প্রত্যাশা, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই আজ ঐক্যবদ্ধ।
প্রত্যেকটা মানুষ যাতে সুখে সমৃদ্ধ থাকতে পারে সেই অঙ্গীকার ব্যক্ত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
মনে পড়ে 1971 সালের এই দিনের কথা। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছিল। 9 মাস মুক্তিযুদ্ধের পরে এদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা বিতাড়িত করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিকী বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করছি, এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
দেশের নাগরিক হিসেবে আমরা মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করছি, এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকলেই দেশ এগিয়ে যাবে।
ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের আজকে সেখানে থাকতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে।
স্মৃতিসৌধে আগতদের কণ্ঠে দেশ গড়ার দৃপ্ত স্লোগান আর গায়ে লাল সবুজের পোশাক যোগ করে ভিন্ন মাত্রা। দেশ বিদেশের নানা ভাষার মানুষও আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
It's a great community to be around, so very feeling very at home because everyone's so friendly and making sure I'm comfortable and welcome here. So
Shadinota Dibosh. স্বাধীনতা দিবসের এই দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু কিশোরদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনুক্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। পুরো স্টেডিয়াম সাজানো হয় অপরূপ সাজে। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও পরে পায়রা ও বেলুন উড়িয়ে শিশু সমাবেশ উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের যোগ্য হয়ে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করে বলেন,
আমাদের শিশুরা প্রত্যেকে মন দিয়ে লেখাপড়া শিখবে, বাবা মায়ের কথা শুনবে, অভিভাবকের কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, আর কখনো ওই মাদক অথবা কোন ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে তোমরা সম্পৃক্ত হবে না। আজকে যারা বিপদে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করবো যে এই বিপদ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে, কিন্তু এইভাবে আত্মহননের পথ যেন তারা বেছে না নেয়, জঙ্গিবাদ সন্ত্রাসের পথ যেন বেছে না নেয়। কারণ জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, সেটা চলবে এবং কঠোর হাতে তা আমরা দমন করব।
স্বাধীনতা দিবসে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বলেন, সমৃদ্ধিশীল বাংলাদেশ আমরা করব।
আজকে এই অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লেগেছে, এখানে দেখা গেল বিভিন্ন ধরনের ডিসপ্লে, বিভিন্ন ধরনের উপজাতির নাচ, এসব দেখে আমরা খুব মন্ত্রমুগ্ধ। আমরা ভেবেছিলাম এখানে শুধু ভাষণ হবে, কিন্তু এইসব দেখে আমাদের ওখানে বসে থাকার আগ্রহ আরো 2-3 ঘন্টার জন্য বেড়ে গেল। মনে হয় যে ওখানে আরো 3-4-5 ঘন্টা এইভাবেই বসে থাকি।
আমাদের মধ্যে থেকে কেউ ভবিষ্যতে একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কে হবে, এই শিশুরাই একদিন জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এদিনকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
মহান স্বাধীনতা দিবসে এই আয়োজন করছে অনেক ভালো, বাংলাদেশ আর কোনোভাবেই পিছিয়ে নাই। আর আমার সাইকেল স্ট্যান্ড শুরু করার প্রায় 6 মান্থ হচ্ছে, আর সাইকেল স্ট্যান্ড অনেক ভালো লাগে। আর এই সাইকেল আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সব স্ট্যান্ডাররা বিভিন্ন জেলা থেকে আসছি, একসাথে দেখা হচ্ছে।
আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে এই স্পিড স্ট্যান্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে এসে খুব ভালো লাগছে।
আজ আর ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, তাই মেয়েরাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে সমান তালে। এই প্রজন্মের ছেলেরা গড়তে চায় সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুধু প্রতিবাদ প্রতিরোধ নয়, এই অশুভ শক্তিকে করতে হবে বিতাড়িত, আর সেই প্রত্যয় নেয়ার আজই শ্রেষ্ঠ সময়। এবারের স্বাধীনতা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছি ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা এম এ শহীদ বাবলুর সাথে।
যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্স প্রেসিডেন্টদের অন্যতম টমাস জেফারসন বলেছিলেন, লাইফ, লিবার্টি অ্যান্ড পারস্যুট অফ হ্যাপিনেস, এটাই হলো মূল লক্ষ্য একটা জাতির, যুক্তরাষ্ট্রের বিশেষ করে। এবং সে প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এই যে লাইফ, লিবার্টি এবং হ্যাপিনেস, এইটার অন্বেষার জন্যেই মানুষ সৃষ্টি হয়েছে এবং মানুষ এটার পিছনেই ছুটে চলেছে অহরহ। এই নীতি আদর্শকে সামনে রেখেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একটা জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল একদিন, এবং তারপর সেই 1971-এর 25শে মার্চের কাল রাত্রের সেই নিদারুণ সময় অতিবাহিত করে বাংলার মানুষ তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ভূমিভাগের মানুষ স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে এনেছিল নিজেদের শক্তির বলে। তো আমরা আজকে সেই বাংলার মানুষকে, আমাদের নিজেদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় উপস্থিত রয়েছেন একজন অতিথি বক্তা, তার নাম এম এ শহীদ বাবলু। তিনি যুদ্ধকালীন সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা সেক্টরের কমান্ডার ছিলেন। স্টুডিও থেকে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমরা তাঁর সঙ্গে কথা বলবো, আনিস আহমেদ, সেলিম হোসেন এবং আমি সরকার কবিরুদ্দিন। তো শহীদ বাবলু, আপনাকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাদেরকে, ভয়েস অফ আমেরিকাকে।
জি আনিস, শুরু করুন।
মূলত পক্ষে এই যে যুদ্ধ, 9 মাসের যুদ্ধ, এর আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কমান্ডার ঢাকায় ছিলেন?
জি, আমি ঢাকায় ছিলাম।
আচ্ছা, ঢাকায় তো একটা ক্র্যাক প্ল্যাটুনও ছিল এবং নানান রকমের ছোট ছোট কতগুলো মুক্তিযোদ্ধাদের কমান্ড ছিল, তো আপনি ঠিক কোন জায়গায় এই যুদ্ধটা করলেন?
আমি নিজেই কমান্ডার ছিলাম।
জি,
আর ক্র্যাক প্ল্যাটুন, এটা স্বাধীনতার পরে আমরা ক্র্যাক প্ল্যাটুনের নাম শুনেছি, যার সঙ্গে ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বর্তমানে মন্ত্রী, এবং ইশতিয়াক আজ জুলফাত সহ আরো অনেক লোক।
জি, আপনার আপনার যুদ্ধ, আপনার যুদ্ধটা, আপনার কমান্ডে যে যুদ্ধটা হয় সেটা ঠিক কোথায়?
আমার এটা হচ্ছে আদমজিতে, নারায়ণগঞ্জে তৎকালীন তেজগাঁও থানার বর্তমান ড্যামরা, যাত্রাবাড়ি সহ
জি
এসব এলাকায়।
কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল আপনার?
অভিজ্ঞতা তো হয়েছে, তখন আমরা মাত্র তরুণ বয়সে, তখন মাত্র কয়েকদিনের কয়েক সপ্তাহ ট্রেনিং নিয়ে আমরা ভারত থেকে বাংলাদেশে এসে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং বিভিন্ন সময় আমরা চোরাগুপ্ত হামলা চালাই এবং আমরা সাকসেসফুল হই চোরাগুপ্ত হামলায়।
আমি একটি প্রশ্ন করি,
খুবই তখন ভীত সন্ত্রস্ত ছিল, যেহেতু জনবল তাদের পক্ষে ছিল না বলে, জনবল আমাদের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তি বাহিনীর পক্ষে ছিল বলে, এবং তাদের পক্ষে ছিল না বলে তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল, সাথে সাথে আমরাও খুব উদ্যম ছিলাম, সাহস পেয়েছিলাম বেশি।
আচ্ছা, আমি সেলিম বলছি, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি তরুণ বয়সে এই মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলেন এবং ঝাঁপিয়ে পড়লেন, কি আপনাকে তাড়িত করেছে, কোন আকর্ষণে আপনি মুক্তিযুদ্ধে গেলেন?
দেখুন, সেদিন 1971 সালের 25 মার্চে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছিল, আমার জানা মতে পৃথিবীর কোন ইতিহাস আমার জানা নেই অন্তত যে একই রাতে এতগুলো নিরীহ মানুষকে হত্যা করে। সেদিন পাক বাহিনী করেছিল, সেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, অনেক মা বোনের ইজ্জত নিয়েছিল, অনেক মানুষ শিশুকে হত্যা করেছিল, এবং তখন তো ইপিআর, তৎকালীন আমাদের সীমান্তরক্ষী বাহিনী ইপিআর এবং রাজারবাগের পুলিশদের উপর অত্যাচার আক্রমণ করেছিল, যদিও সঙ্গে সঙ্গে তাদের রাইফেল গর্জে উঠেছিল প্রতিরোধের ভাষা, প্রতিবাদের ভাষা হিসাবে, এবং তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করেছিল, অনেক শহীদ হয়েছে যদিও তারা। এবং এইসব অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব এই মনোবল নিয়েই আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম, যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম।
এম এ শহীদ বাবলু, আমরা জানি যে জন্মগতভাবেই মানুষ স্বাধীনতা প্রিয়, জন্মগতভাবেই মানুষ মুক্ত থাকতে চায়, নিজের মতন করে বাঁচতে চায়, শান্তিপূর্ণভাবে, স্বস্তির সঙ্গে, সুখে, সমৃদ্ধির মধ্যে দিয়ে। তো 1947 সালেও একবার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধেও বাংলার মানুষ, আজকে যারা তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের মানুষ, তারাও সামিল হয়েছিলেন। তারপরে 52-র ভাষা আন্দোলনের কারণে বিশেষ করে আবার একবার বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে ব্যাপৃত হল। বলা যায় 25 মার্চের কাল রাত্রি বাংলার মানুষকে সেদিক পানে ঠেলে দিয়েছিল, তারপরে আবার নতুন উদ্যমে, নতুন আশা আকাঙ্ক্ষায় উদ্দীপিত হয়ে বাংলার মানুষ এই স্বাধীনতা সংগ্রামে ব্যাপৃত হল। আপনি একসময় লেবার লিডার হিসেবে কাজ করেছেন বাংলাদেশে, তো আজকে বাংলাদেশের মানুষ কতখানি সুখী, কতখানি তৃপ্ত বলে আপনি মনে করেন এই স্বাধীনতা অর্জন করে?
দেখুন, সত্যি কথা বলতে কি, এই স্বাধীনতার বীজটা অনেক আগেই বপন হয়েছিল, আর তৎকালীন ব্রিটিশদের থেকে স্বাধীনতা আনার জন্য মাস্টারদা, সূর্যসেন মাস্টারদা, ক্ষুদিরাম সহ অগণিত বাংলাদেশের, বাংলার মানুষ সেদিন প্রাণ দিয়েছে অকাতরে। বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতকে আলাদা রাষ্ট্র করা হলো ব্রিটিশদের থেকে নিয়ে। তারপরে আমরা সেদিন, এরপরেও 1952 সালে যখন পাকিস্তান, কি বলে ওটাকে, সরকার জোর করে তাদের ভাষাটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল জোর করে, এটাই আমরা প্রতিবাদ করি। এবং এমনকি হয়তো মনে আছে হয়তো যে এককালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, তিনিও কিন্তু 1954 সালে বলেছিলেন, আসসালামু আলাইকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদেরটা নিয়ে তোমরা থাকো, আমাদেরটা নিয়ে আমরা থাকি। এবং ওনার স্বাধীনতার সময় ও 1971 সালে উনি বলেছিলেন যে ভোটের বাক্সে লাফে মারো, পুরো বাংলা স্বাধীন করো। এবং বঙ্গবন্ধু ঠিক সেই পরে যখন উনি পেলেন না, ওনার অধিকার পেলেন না, তখনই তো উনি 1971 সালের মার্চে উনিও ডাক দিয়েছিলেন স্বাধীনতার, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
জি, আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, বঙ্গবন্ধুর সেই যে ভিশন, বঙ্গবন্ধুর যে দূরদর্শন, সেই দূরদর্শনে বাংলার মানুষ ঠিক কি ধরনের স্বাধীনতা চেয়েছিল, ঠিক কি রকমের সোনার বাংলা চেয়েছিল বাংলার মানুষ?
জি, ভালো বলেছেন। এখন আমি তো এই কথার উত্তরগুলো দিতে বেশ বিতর্কিত বোধ করছি, আমি জানি না আমি স্বাধীনভাবে বলতে পারবো কিনা কথাগুলো। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন বা আমরা সেদিন যে সোনার বাংলা চেয়েছিলাম, পুরোপুরি সেই সোনার বাংলা বা সেই বাংলাদেশ আমরা পাইনি, আমাদের বাক স্বাধীনতা সেরকম নেই। আজকে অন্ন বস্ত্রের খুব একটা অভাব ঘটেনি আমাদের, এখনো দারিদ্রতার মধ্যে আমরা বাস করছি। তারপরে আজকে অত্যাচার অনাচার এটাও তো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর উপরে, আজকে কি বলে সংখ্যালঘুদের উপরে। এই সংখ্যালঘু বা এই কথাটা বলতে আমার কিন্তু দ্বিধাবোধ করে। আমরা বাংলাদেশের লোক, সব একসঙ্গে বাস করব, আমরা সব বাংলাদেশি বাঙালি আমরা, কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথাটা বলতে আমরা রাজি না। কিন্তু তাদের উপরে অত্যাচার হচ্ছে, তারপরে যারা কোনো কিছু প্রতিবাদ করে তাদের উপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম হচ্ছে।
কথাটা ঠিক যে সংখ্যালঘু কনসেপ্টটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বোধহয় আর থাকা উচিত ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত। কিন্তু আরেকটি কথা এখানে আমার জানতে ইচ্ছে করে যে হয়তো দারিদ্র আছে, খানিকটা সমস্যা আছে, কিন্তু 1971 সালের তুলনায় আজকে আমরা এই 2017 সালে এসে বাংলাদেশের যে চিত্রটা দেখি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমি রাজনৈতিক কোনো মন্তব্য করছি না, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে চিত্রটা দেখি সে চিত্রটা তো অনেকখানি আশাপ্রদ মনে হয় জাতীয় এবং আন্তর্জাতিক বিবেচনায়। আপনি কি মনে করেন?
জি জি জি, ঠিকই বলেছেন, আশাপ্রদ আমরা মনে করছি। কিন্তু আপনার সাথে সাথে এটাও দেখেন যে এখানকে শেয়ার বাজার লুট হয়ে গেছে, ব্যাংক গুলো লুট হয়েছে, এখানে আমাদের এখানে বহু ব্যাংক লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, তারপরে ব্যাংক হ্যাকিং এর মাধ্যমে টাকা পাচার হয়ে গেছে, এবং এছাড়াও এক শ্রেণীর লোক যারা তথাকথিত শিল্পপতি বা ব্যবসায়ী, তারাও এদেশ থেকে টাকা পাচার করছে বিদেশে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, আমেরিকা, কানাডা, তারা সেকেন্ড হোম করছে, বাড়ি করছে তারা। এটা তো আমরা আশা করিনি, সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে, তারা নিজেদের আখের গুছাচ্ছে, এটা তো সাধারণ মানুষ, এটা আশা করেনি বা এটা আমরা চাইও না।
জি, আনিস যেমন বললেন, আপনিও যেমন উল্লেখ করলেন শহীদ বাবলু, যে আমাদের অনেক কিছুই ছিল না, কিন্তু এখনও যে আমরা সব কিছু পেয়ে গিয়েছি তাও নয়, তবে একথাও সত্যি যে 1947 সালে আমাদের যে অবস্থা ছিল, 47 পরবর্তী সময়ে, 52 পরবর্তী সময়েও আমরা 7.5 কোটি মানুষের মুখে আহার জোগাতে হিমশিম খেয়েছি, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আজকে আমরা জোরের সঙ্গে দাবি জানিয়ে বলতে পারি যে বাংলার কোনো মানুষ অভুক্ত থাকে না, বাংলার কোনো মানুষ বিবস্ত্র থাকে না, বাংলার মানুষের মাথার উপর প্রায় সকলেরই ছাদ জোগাড় করা সম্ভব হয়েছে। তো উন্নয়ন অগ্রগতি যথেষ্ট হয়েছে বলে আপনার কি মনে হয় না?
নিশ্চয়ই, সেদিক দিয়ে তাকালে নিশ্চয়ই আমরা বলবো যে অগ্রগতি উন্নতি হয়েছে। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, সামান্য একটা উদাহরণ, যে আমার গ্রামে, সারা গ্রামে 3-4টি টেলিভিশন ছিল, আমরা দূর দূরান্ত থেকে মানুষ আসতো সেই টেলিভিশন দেখার জন্য, এই 1970 সালে বা 75-80 সালে যখনই বলুন না কেন। কিন্তু এখন প্রতিটা ঘরে 2-3টে করে টেলিভিশন হয়ে গিয়েছে,
26টা টিভি চ্যানেল রয়েছে বাংলাদেশে।
হ্যাঁ, টিভি চ্যানেল রয়েছে, কিন্তু টিভি চ্যানেল বা আর পত্রিকা অনেক হয়েছে,
কয়েক কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে, তাই না?
এবং সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং চলছে, সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং চলছে। আরেকটি কথা হচ্ছে যে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে বলা হচ্ছে যে মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে, ধরুন নারীর ক্ষমতায়ন বলুন, কিংবা শিশু মৃত্যুর হার বলুন, মহিলাদের মৃত্যুর হার বলুন, সেটা অনেকখানি কমে গেছে। এমনকি মানব উন্নয়ন রিপোর্টের সেই ইন্ডেক্সে, সেই সূচকে দেখা যাচ্ছে যে পাকিস্তান তো বটেই, ভারতের তুলনায়ও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে মানব উন্নয়ন রিপোর্টে।
অ্যাবসলুটলি,
হ্যাঁ নিশ্চয়ই, এটা অস্বীকার করা যাবে না, কোনো ক্রমে অস্বীকার করা যাবে না, আমরা অনেক এগিয়ে গিয়েছি। ফ্যামিলি কন্ট্রোলে বা ফ্যামিলি প্ল্যানিং এর দিক দিয়ে বলেন, পোলিও মুক্ত দেশ বলেন, এছাড়া অন্যান্য ব্যাপারে ভারত থেকে আমরা, পাকিস্তান কিন্তু দূরের কথা, ভারত থেকে অনেক এগিয়ে গিয়েছি আমরা এসব ব্যাপারে।
জি,
সচেতন হয়েছে।
জি জি, আমাদের আলোচনা শেষ করতে হবে, তার আগে সেলিম হোসেন কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা?
আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। আমার জন্ম মুক্তিযুদ্ধের পরে 1972-এ। আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আমি একজন শহীদ পরিবারেরও সন্তান। আমার বাবার ছোট ভাই যুদ্ধ করতে গিয়ে বিডিআরে ছিলেন, বিডিআরের জওয়ান, ওখানে সরাসরি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন। আমরা এখন ওই প্রতি বছর এটার জন্য সরকার